আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
এসবিএস বাংলা কলকাতা থেকে বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক খবরগুলো উপস্থাপন করছি আমি পার্থ মুখোপাধ্যায়। আগামী বছরের এপ্রিল মাসের গোড়ায় যে কোনো দিন বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, বিচার সংস্কার এবং নির্বাচন সংক্রান্ত সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে ঘোষণা করছেন যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটা দিনে অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের বড় দায়িত্ব পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ এবং বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচনের আয়োজন করা, এমন একটি নির্বাচন করা যাতে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রাতিষ্ঠানিক সংস্কার। যে প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত না করা যায় তাহলে ছাত্র জনতার সব আত্মত্যাগ বিফলে যাবে, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস।
আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। সেই বিবেচনায় ও ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।
ঘটনাচক্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী কদিন আগে এপ্রিল মাসে নির্বাচনের পক্ষে সওয়াল করেছিল। ডক্টর ইউনুসের সঙ্গে ওই বৈঠকের পর জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন, প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুন, কিছু রাজনৈতিক দল বলছে ডিসেম্বরের মধ্যে, আর তাদের পক্ষে তারা বলেছেন জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচনে উপযোগী নয়, তাহলে মে জুন বাদ দিলে প্রতিশ্রুতি পূরণের যে সময়সীমা তা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল। এদিকে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে খুশি হতে পারেনি বেগম খালেদা জিয়ার দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি। তাদের বক্তব্য, 2025 সালের ডিসেম্বর মাসেই নির্বাচনের আয়োজন করা সম্ভব, তার জন্য 2026 এর এপ্রিল পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমগুলোর খবর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মূলত তিনটি কারণ তুলে ধরেছে বিএনপি। প্রথমত, এপ্রিল মাসের আবহাওয়া নির্বাচনে অনুকূল নয়, সে সময় যেমন গরম বেশি থাকে তেমনি নিম্নচাপ এবং ঝড় বৃষ্টির আশঙ্কাও থাকে। দ্বিতীয়ত, ভোটের জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে তা রমজান মাসের পরপরই, ফলে রোজার মধ্যে নির্বাচনী প্রচার চালাতে হবে যাতে রাজনৈতিক দলগুলোর সমস্যা হতে পারে। তৃতীয়ত, এপ্রিল মাসে বাংলাদেশে একাধিক পরীক্ষা হয়।
আমাদের বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। এই প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়।
একই সঙ্গে জাতীয় উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে ভাষা ব্যবহার করেছেন তাতেও ঘোর আপত্তি জানিয়েছে বিএনপি। তাদের বক্তব্য, প্রধান উপদেষ্টা বক্তৃতায় যে সমস্ত শব্দ নির্বাচন করা হয়েছে তাতে রাজনৈতিক স্বাধীনতার সীমা অতিক্রম করা হয়েছে। এর মধ্যে বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমগুলোর খবর বাংলাদেশে জমা পড়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী রিপোর্ট। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে রিপোর্টটি জমা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী রিপোর্টটি হাতে পাওয়ার পর ডক্টর ইউনুস বলেছেন, কি ভয়াবহ এক একটি ঘটনা আমাদের সমাজে ভদ্রলোকরা, আমাদেরই আত্মীয় পরিজনেরা এগুলো ঘটিয়েছেন। উল্লেখ্য, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশে অপরাধে অভিযুক্ত অনেককে গ্রেপ্তার না করে গুম করে দেওয়া হতো বলে অভিযোগ উঠে এসেছে। শেখ হাসিনা জামানার গোপন বন্দিশালা বা আয়না ঘরে বন্দি করে নির্যাতনের অভিযোগ। এদিকে ভারত থেকে জোর করে বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে, সশরীরে এটা ঢোকানো সম্ভব নয়, তাই বন্ধ করতে ভারত সরকারকে আরেকটি চিঠি দেবে বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলেছেন, এর আগে চিঠিতে দিল্লিকে বলা হয়েছিল তারা যেন সঠিক পদ্ধতি অনুযায়ী পাঠায়।
পুশ ইন হচ্ছে এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে, আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। তারা কিছু কিছু ক্ষেত্রে বলেছে যে অনেক কেস আটকে আছে, সেগুলি তোমরা ঠিক মতো পড়ছো না। আমরা সেটা চেক করে দেখেছি, আসলে খুব দীর্ঘদিনের তালিকার মধ্যে আছে একটা সংখ্যা।
বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমগুলোর খবর, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলেছেন, সীমান্ত হত্যার বিষয়ে বাংলাদেশ প্রতিবাদ করেছে, বাংলাদেশের নমনীয়তার কোনো সুযোগ নেই। এই সময় শেখ হাসিনাকে ফেরত আনা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের কোনো জবাব পাওয়া যায়নি, কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। এবার ভারতের খবর, বেশ কিছুদিন শান্ত থাকার পর মৈতেই গোষ্ঠীর নেতা আনামবাই টোংলের গ্রেপ্তারিকে কেন্দ্র করে নতুন করে ফের অশান্ত হয়ে উঠেছে উত্তর পূর্ব ভারতের রাজ্য মণিপুর। ইম্ফলে পুলিশ পোস্টে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। কুকি গ্রামে হামলা চালানোর অভিযোগেই ওই মৈতেই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তারপরে ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিমে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের জেরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৈবল এবং কাকচিং এ জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বিষ্ণুপুরে জারি করা হয়েছে কারফিউ। অন্যদিকে G7 সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে কিনা তা নিয়ে যাবতীয় জল্পনায় জল ঢেলে নরেন্দ্র মোদীকে ফোন করে কানাডায় আয়োজিত হতে চলা এবারে G7 বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নে। বিশ্বের সবচেয়ে উন্নত অর্থনৈতিক দেশের পক্ষ হল G7, তবে রীতি অনুযায়ী আয়োজক দেশ G7 জোটের বাইরে থাকা কোন দেশকে বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী কার্নে জানিয়েছেন, ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ, বিশ্বের সর্বাধিক জনবহুল দেশও বটে। তাছাড়া বিশ্বের পণ্য বণ্টন ব্যবস্থার ক্ষেত্রেও যে ভারত এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে।
In my capacity as G7 chair, consultation with others, make those determinations. India, the fifth largest economy in the world, effectively the most populous country in the world, central to a number of those supply chains, at the heart of a number of those supply chains, so it makes sense. And in addition, bilaterally,
এর মধ্যে ভারত সফরে এসে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলে ভারত। ভারতের বন্ধু রাষ্ট্রগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের এই অবস্থান বুঝবে বলে আশাবাদী নয়াদিল্লি। ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর।
লেট মি থ্যাঙ্ক দ্য গভর্নমেন্ট অফ দ্য ইউনাইটেড কিংডম for the strong condemnation of the barbaric terrorist attack in Pahalgam in the Union Territory of Jammu and Kashmir, and for your solidarity and support to India in the fight against terrorism. We practice a policy of zero tolerance against terrorism and expect our partners to understand it.
এবার পশ্চিমবঙ্গের খবর। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের মুখ নিউটন দাস, পশ্চিমবঙ্গের কাকদ্বীপের ভোটার। সম্প্রতি নিউটন দাস নামে ওই বাংলাদেশি যুবকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের এক ছাত্র নেতার ছবি ভিডিও সামনে এনেছে বিরোধী দল বিজেপি। দাবি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের ভোটার তালিকায় নাম রয়েছে ওই বাংলাদেশি যুবকের। সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি দেবাশিস দাস বলছেন, নামখানা একটি স্কুলে হস্টেলে থেকে পড়ত নিউটন, স্কুলে তার সঙ্গেই পড়তো, সেই সূত্রেই বন্ধুত্ব ছিল।
বাংলাদেশে কোটা আন্দোলনের সঙ্গে কে যুক্ত কে যুক্ত রয় সেগুলো আমরা ভারতবর্ষে বসে তো জানতে পারবো না। আর যেখানে একটা কথা উঠেছে যে নিউটন দাসের সঙ্গে ছবি কেন, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, নিউটন দাসের সঙ্গে কোনো রাজনৈতিকভাবে আমার কোনোভাবে যুক্ত নয়। সেখানে 2000 সালে যখন আমি দেবনগর স্কুলে ভর্তি হই ক্লাস ফাইভে, তখন সেই স্কুলে গিয়ে নিউটনের সাথে আমার যোগাযোগ হয়। তারপরে 4 বছর আমরা একসাথে পড়াশোনা করি, করার পরে আর যোগাযোগ হয় না। 10-15 বছর পরে 21 সালে নির্বাচনের প্রাক মুহূর্তে একদিন হঠাৎ এসে আমার কাছে হাজির হলো।
একই সঙ্গে নিউটন একটা সময় কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ায় থাকতো বলে অভিযোগ উঠেছে, যদিও নিউটনের পুরো পরিবার বাংলাদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে। কাকদ্বীপেই এখন বাস করেন নিউটনের দাদা তপন দাস। তিনি বলেছেন,
এসেছিল 2000 করোনার পরে এসেছিল, ওদের নামে জায়গা ছিল, ওরা জায়গা ভাগাভাগি করার পরে আর এখানে থাকে না। সে যেহেতু বাংলাদেশের জন্ম, বাংলাদেশের যেহেতু সে বড় হচ্ছে, তো অবশ্যই বাংলাদেশের তো ভোটার হবে। সে ওখানেও ভোটার করেছে, এখানেও ভোটার করেছে, সেটা তো তার একটা ফল না।
স্বভাবতই এরপর রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপি নেতৃত্ব, কেননা তারা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কয়েক লক্ষ রোহিঙ্গা কলকাতা লাগোয়া 224 পরগনায় আশ্রয় নিয়ে এখন ভারতীয় নাগরিকত্বের ভুয়ো কাগজপত্র বানিয়ে নিয়েছে। আর শেষ খবর, 2027 সালে শুরু হচ্ছে জনগণনা। সে বছর 1 মার্চ থেকে দেশ জুড়ে শুরু হবে এই প্রক্রিয়া। তবে লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের হিমালয় ঘেরা কেন্দ্রীয় শাসিত অঞ্চল এবং রাজ্যের বিস্তীর্ণ এলাকায় সে সময় তুষারাবৃত থাকবে, তাই ওই এলাকাগুলোতে 2026 অক্টোবর থেকে শুরু হবে জনগণনার কাজ। উল্লেখ্য, সরকারি রীতি অনুযায়ী 10 বছর অন্তর জনগণনা হওয়ার কথা। শেষ জনগণনা হয়েছিল 2011 সালে, সেই হিসাবে 2021 সালে নতুন জনগণনা হওয়ার কথা ছিল। কেন্দ্রের দাবি, করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। যদিও 2019 সালে সংশোধিত নাগরিকত্ব আইন পাশের পর দেশ জুড়ে তৈরি হওয়া উত্তেজনার আবহে সেই সময় নরেন্দ্র মোদী সরকার আদমশুমারির প্রক্রিয়া শুরু করার তৎপরতা দেখায়নি বলেও অভিযোগ করে দেশের বিরোধী দলগুলো। এতক্ষণ বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক খবরগুলো শুনলেন। পরিবেশনায় ছিলাম আমি পার্থ মুখোপাধ্যায়।
এরকম স্টোরি আরও শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকেই আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।